ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। রবিবারের এই এপিসোডটা আসলেই মানে আমরা করতে চাই এই কারণেই, আপনারা সবাই জানেন যে আমাদের দেশের বাইরে বিভিন্ন জায়গায় অনেকেই এই দিনটা ছুটিতে কাটান এবং সেই কারণে আমরা চাই যে একটা দিন অন্তত আপনাদেরকে উপহার দিতে, এরকম একটা দিন যে দিনটাতে আপনারা একটু আরাম করে কিছু ঘটনা শুনতে পারবেন লাইভ। সেই কারণে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু কমেন্ট আছে, সেই কমেন্টগুলোও পড়তে চাই। আমাদের সঙ্গে আছেন ইব্রাহিম বাগেরহাট থেকে, আমাদের সঙ্গে আরও আছেন সিন, আমাদের সঙ্গে আছেন ফয়সাল চাঁদপুর থেকে শুনছেন তিনি, রনি শুনছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, বিগত আড়াই বছর ধরে ঘটনা না শুনলে তিনি ঘুমাতে পারেন না সেটা জানিয়েছেন। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকে, আপনাদের সবাইকে আপনারা সবাই জানেন যে আমরা 2 মিলিয়ন সাবস্ক্রাইবারের এক বিশাল পরিবার এখন, এবং আপনাদেরকে সেজন্য ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। এবং 2 মিলিয়নের এপিসোড আমরা আসলে শুরু করব জুলাই মাস থেকে। জুলাই মাসে আমাদের আরো অনেক বেশি অনেক কিছু প্ল্যান আছে, সেই প্ল্যানগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। ফয়সাল চাঁদপুর থেকে অনেকবার মেসেজ পাঠিয়েছেন, আমি পড়েছি। আমাদের সঙ্গে যারা আছেন তাদেরকে বলি যে জুলাই মাস থেকে সুকান্ত মাইতির ঘটনা যেমন থাকবে, তানভি তুষারের ঘটনা যেমন থাকবে, সাবিত সিফাতের ঘটনা যেমন থাকবে, সেরকম আরো নতুন নতুন অনেকগুলো ঘটনা সম্পর্কে আপনারা জানতে পারবেন বা শুনতে পারবেন। সুতরাং আশা করব জুলাই মাসটা একটু বেশি আপনারা অ্যাক্টিভ থাকবেন আমাদের পেজে, আমাদের ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন ইনফরমেশন, আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সব ধরনের কন্টেন্ট, এবং সেই সাথে আমাদের ওয়েবসাইট যদি ভিজিট করেন সেখানেও পাবেন অনেক কিছু। আমাদের ওয়েবসাইটের যাওয়ার লিঙ্কটি হচ্ছে www.bhoot.com.bd। এবং আমার মনে হয় যে আপনারা যদি সেখানে যান তাহলে আপনারা পেয়ে যাবেন সেখানে অনেক কন্টেন্ট, সেই সাথে পেয়ে যাবেন অন্য ভবন, চাইলে সেই অন্য ভবনের টিকিট নিয়ে আপনারা ঢুকতে পারেন এবং দেখতে পারেন যে কেমন লাগছে সেখানে। যাই হোক, আমরা এখন আমাদের শোতে আসি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউবে আমরা যে শোটি করি, বৃহস্পতিবার একটা শো করি, শুক্রবার একটা শো করি, রবিবার করি এবং মঙ্গলবার করি, এবং প্রতি মাসে একবার করে আমাদের স্টুডিও সেশন হয় যেটা আমরা প্রচার করি বুধবার। সো সেইভাবেই আমরা এখন আরও একটা ঘটনায় যেতে চাই এই মুহূর্তে, এবং আমরা একটা নতুন এপিসোড শুরু করতে চাই। এই এপিসোডের সব ঘটনাগুলো আশা করব আপনাদের ভালো লাগবে, আপনারা সাথে থাকুন। আমি চলে যাব আমাদের প্রথম ঘটনায়, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং উপভোগ করবেন প্রতিটা মুহূর্ত। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। কেমন আছেন ভাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আমি প্রতিদিন না পারলেও মাঝে মাঝে আপনার ঘটনা শুনি। এই ব্যস্ত শহরে সব সময় আপনাকে শোনার সময় হয় না। চিন্তা করলাম সবারই গল্প আছে, তো আমার সাথে ঘটে যাওয়া সত্য ঘটনাটা সবাইকে শোনাতে পারি। এই ঘটনাটা আমার পরিচিত তেমন কেউ জানে না, কারণ আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। কিন্তু আজকে আমি চিন্তা করলাম বলি সবাইকে। আমার পরিবারের কেউ জিন ভূতে বিশ্বাস রাখতেন না, আমিও না, কিন্তু এই ঘটনার পরে অশরীরী বা এই জিন ভূতের উপস্থিতির বিষয় আমি বুঝতে পারি, জানতে পারি। আশা করছি আপনি আমার ঘটনাটি পড়বেন যাতে সবাই বুঝতে পারে জিন কতটা খারাপ হতে পারে আর মানুষ টাকার লোভে কি কি করতে পারে। আমি কোনোদিন লেখালেখি করিনি, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সময়টা শীতের শেষ দিক, আমাদের বাড়ি বাংলাদেশের সর্বদক্ষিণে। ওখানে সচরাচর শীতের শেষ দিকে ওয়াজ মাহফিল হতো, আর এটা প্রতি বছরই হতো। সালটা 2016, আমি তখন ক্লাস 6-এ পড়ি। বলে রাখি, আমার বাবা একই বছর মারা যান এপ্রিল মাসে। আমি পরিবারের মেঝো সন্তান, বাবার প্রতি টানটা একটু বেশিই ছিল আমার। বাবা মারা যাবার পর পরিবারের সবাই ভেঙে পড়ে। এই শোকের ছায়া কাটাতে না কাটাতেই আমাদের সাথে ঘটে যায় সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। তেমনি এক মাহফিলে গিয়েছিলাম, মাহফিলটা ছিল 3 দিন ব্যাপী, আর আমার সাথে শেষের দিন এটা ঘটে। আমার ফুপা মাহফিলে তার নিজের দোকান দিয়েছিলেন, তার আমাকে নিয়ে যান যাতে বাবা মারা যাওয়ার বিষয়টা একটু হলেও আমি ভুলে থাকতে পারি। যাই হোক, প্রথম 2 দিন ভালো কাটল, তৃতীয় দিনও ভালো ছিল, কিন্তু সমস্যাটা হয় রাতে। মাহফিল থেকে শেষের দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, সময় তখন রাত 2:30 আশেপাশে। আমি সবার মতো খাবার নিয়ে খেতে বসি একটা গাছের নিচে, খাওয়ার শেষে আবার চলে যাই। সবকিছু ভালোই চলছিল, হঠাৎ কিছুদিন পরে আমি অসুস্থ হয়ে পড়ি। তীব্র জ্বর, মাথা ব্যথা, কাঁপুনি, কাশি, মনে হচ্ছিল দুনিয়ার যত অসুখ আছে সব আমার হয়েছে। অসুস্থতার পরিমাণও ছিল অনেক, 104-এর মতো জ্বর থাকত সবসময়। আমাকে অনেক ডাক্তার দেখানো হয় কিন্তু কোনো সমাধান হয় না। শেষে আমি মরার মতো হয়ে যাই, মনে হচ্ছিল একটা জীবন্ত লাশ। এই দেখে আমার মা আমাকে বরিশাল পাঠায় ডাক্তার দেখানোর জন্য। আমার বড় ভাই তখন বরিশালে পড়াশোনা করতেন, তিনি আমাকে বড় ডাক্তার দেখান। অনেকগুলো টেস্ট করি কিন্তু ডাক্তার আমার রোগ বের করতে পারছিলেন না। তারা শুধু বললেন আমার কোনো রোগ নেই, তারপর সাধারণ কিছু ওষুধ দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। আমি কিছুই খেতে পারতাম না, প্রতিদিন রাতে বাজে স্বপ্ন দেখতাম, স্বপ্নগুলো ছিল অনেক ভয়ানক। ছোট হওয়ার কারণে ভয় পেতাম অনেক, স্বপ্নে দেখতাম একটা কালো জুব্বার মতো অনেক লম্বা কাপড় পরা কেউ একজন, পুরো শরীর তার ঢাকা, চেহারা ছিল না, দেখলেই আমার কাঁপন ধরত শরীরে। তার হাতে একটা লম্বা লাঠি, মাথায় কাস্তের মতো ধারালো কোনো অস্ত্র, সেটা আমার গলার মধ্য দিয়ে মাথা বরাবর বের হয়ে সিলিংয়ে ঝুলিয়ে রাখত। অনেক সময় আঘাতটা আসত বুকে, এছাড়াও আরো অনেকভাবে আমাকে প্রহার করত, যা ছিল প্রতিদিনের বিষয়। যখনই ঘুমাতাম একই স্বপ্ন দেখতাম, যেখানে ওই একই চিন্তা থাকত। একদিন হঠাৎ ভয় পেয়ে আমি উঠি এবং আম্মুকে ডাক দিই, পরে আম্মুকে সব বলি। আম্মু আমার হাত তার আঁচলে বেঁধে ঘুম পাড়িয়ে দেন এবং বলেন মায়ের ছোঁয়া থাকলে কেউ ক্ষতি করতে পারবে না। তাই হয়, ওই দিন আর কোনো স্বপ্ন দেখিনি। সবাই আমাকে দেখতে আসলো, সব আত্মীয়, কারণ আমার মরার মতো অবস্থা হয়েছিল। আমার আম্মা আমার বড় খালাকে স্বপ্নের বিষয়টি জানালেন। এর মধ্যে আমার বড় খালা বললেন তার দেবর নাকি ঝাড়ফুঁক দিতে পারেন, তাকে একবার আনার কথা বললেন, যেমন কথা তেমন কাজ, তিনি তার 2-1 দিন পরে আসলেন। আমাকে দেখে অনেক কথা বললেন এবং আল কোরআনের আয়াত পড়া শুরু করলেন। তিনি যখন আমার কাছে আসতে থাকেন তখন আমি সেই অবয়বটাকে দেখতে পাই, আমার বাঁদিকে দাঁড়ানো এবং তার দিকে তাকিয়ে আছে রক্ত চক্ষু নিয়ে। হঠাৎ অবয়বটা তার হাতে থাকা লাঠিটা আমার বুকে ছোঁয়ায়, মনে হচ্ছিল আমার পুরো শরীরটা ভার হয়ে গেছে, আমাকে অন্য কেউ কন্ট্রোল করছে। আমি আঙ্কেলের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে সাপের মতো ফুঁসতে থাকি, তাকে বারবার চলে যেতে বলি, ঝাড়ফুঁক দিয়ে একে তাবিজ দিয়ে যান তিনি। তারপর আমি তাবিজটা ফেলে দিই। আঙ্কেল যাওয়ার পরে আম্মু আমাকে অনেক বকাবকি করেন, আমি কেন এরকম করলাম। এই কারণে আমি তাকে ভয়ের সবটা বলতে পারিনি। এর কিছুদিন পরে একটা সময়ে আমার হঠাৎ ফল, মিষ্টি আর গ্লুকোজ খাওয়ার অনেক ইচ্ছে হয়। আমি আম্মুকে বলি, সে বলে 3টার দিকে যাবে, যেমন কথা তেমন কাজ, মা আমাকে দুপুরের খাবার খাইয়ে বাজারে যায়। আমি ঘরে একা, আমাদের ঘরটা ছিল 3 শেড, এক পাশে আমরা আর অন্য পাশে আমার চাচারা থাকতেন। আমাদের সামনের রুমে খাবার টেবিল, সোফা আর টিভি রাখা। আমি সামনের রুমে খাবার টেবিলের উপরে বসা ছিলাম আর পাশের সাইডে আমার চাচি দরজার সামনেই বসা। আস্তে করে ডাক দিলেই তিনি শুনতে পাবেন এমন দূরত্ব। আমি যে রুমে ছিলাম তার ডান পাশে 2টি জানালা এবং সামনের দিকে দরজা। জানালার পরে আমার আরেক চাচির ঘর, তার ঘর থেকে আমাদের সামনের রুমের পুরোটাই স্পষ্ট দেখা যায়। আমি সামনের দরজার দিকে মুখ করে বসেছিলাম, হঠাৎ ডান দিকে তাকিয়ে দেখি জানালার বাইরে একটা অবয়ব দাঁড়ানো। তার চক্ষু ছিল না এবং তারপরেও আমি তার ক্ষুব্ধ ও রাগান্বিত ভঙ্গি বুঝতে পারছিলাম। ভয় আমি গুটিয়ে যাই, চোখের পলকেই দেখি ও আমার সামনে চলে আসলো আর আমার দিকে তাকিয়ে আছে। এটাই ছিল প্রথমবার যখন ও আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল সরাসরি। হঠাৎ ও আমার বাম দিক থেকে আমাকে মধ্যে রেখে ঘুরতে শুরু করে আর বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র পড়তে থাকে। সাতবার ঘোরার পর ওর হাতে থাকা অস্ত্রটা আমার পিঠের ওপরে রাখে আর আমি টেবিলের ওপরে ঝুঁকে পড়ি। মনে হচ্ছিল এটাই আমার শেষ দিন। আমার চোখ দিয়ে পানি পড়ছিল ব্যথায়। আমি কাউকে ডাক দিতেও পারছিলাম না, ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছিলাম। সালমা চাচি জানালা থেকে হঠাৎ বিষয়টা খেয়াল করল, কে যেন কান্না করছে আর আমি উপুর হয়ে পড়ে আছি। তিনি ছুটে আসলেন আর আমাকে ধরলেন। আমার অন্য চাচিকেও ডাকেন তিনি। আমার শরীর থেকে ভারটা নেমে যায়, আমি হাও মাও করে কাঁদতে থাকি। চাচির ঘরে থাকা জমজমের পানি আমাকে খাইয়ে দেন আর আমার গায়ে ছিটিয়ে দেয়া হয়। আমি তখন তাদের সবকিছু খুলে বলি যা যা ঘটেছে। আম্মু বাসায় এসে সবকিছু শোনেন আমার কাছ থেকে, আমিও সব বলি প্রথম থেকে। আম্মু সব শুনে আমাকে বলেন, তুই আগে কেন বলিসনি আমাকে এইসব? আম্মু সেই আঙ্কেলকে কল করে সব বলেন। তিনি বললেন, জিনের আসর হয়তো। আম্মু আমার ছোট মামাকে বিষয়টা জানান। তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই সবাই বলল আজকের রাতটা একটু কষ্ট করে পার করার পর কালকে সব করা যাবে। রাতে আমার মামাতো বোন কল করে বলল তার শ্বশুর বাড়ির কাছে একজন ওঝা আছে, তার নাম্বার দিল। তার নাম ছিল ধলু ওঝা। তিনি পান সুপারি বিক্রি করতেন আর এই জিনের কাজ করতেন। মা রাতেই তাকে কল করলেন। সে বলল, এগুলো তো ফোনে আলাপ করা যায় না, আপনি কালকে একটু আসেন, সরাসরি কথা বলি। ওই দিন রাতে আম্মু আমাকে সারা রাত জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন। বলে রাখি, জিনটা আম্মুকে অনেক ভয় পেত, আম্মু থাকলে ও কখনো দেখা দিত না। পরের দিন অনেক ভোরে আমার মামি, মামাতো বোন ও খালাতো বোন আসেন আমাদের বাড়িতে। মা আর এক বোন দুপুরের দিকে ওঝার সাথে দেখা করার জন্য ঘর থেকে বের হন। আমার বাড়ির সামনেই কবরস্থান। তারা দুজনই দেখতে পান তিনটি সাপ তাদেরকে কামড়াতে চাইছে আর ফনা তুলে রয়েছে, তাদের কোনোভাবেই যেতে দেবে না। আম্মু বিষয়টা বুঝতে পারল যে এটা শয়তানের কাজ। আম্মু তখন একটা লাঠি হাতে নিয়ে সুরা পড়তে পড়তে সাপগুলোকে তাড়াতে থাকে। সাপগুলো সরে যায়। আমাদের বাড়ি থেকে বের হয়ে বাজারে যাওয়ার একটা রাস্তা ছিল, ছোট একটা বিল, আমরা এটাকে কোলা বলতাম। সেখান থেকে 10 মিনিটের রাস্তা, 5 মিনিটেই যাওয়া যেত। আম্মু তাড়াতাড়ি করার জন্য ওই বিলের পথটা নেয়। বিলে নেমেই দেখে 10-12টা কুকুর আম্মু আর বোনকে ঘিরে ধরেছে, কামড়ানোর চেষ্টা করছে। আম্মু ভয় পেয়ে যায়। কুকুরগুলো মনে হচ্ছিল অনেক রাগান্বিত। আল্লাহ রহমতে পরিচিত এক দাদু তার গরুদের পানি খাইয়ে একই পথ দিয়ে আসছিলেন, তিনি কুকুরগুলোকে তাড়িয়ে দেন। আম্মু তাকে সব খুলে বলেন আর তিনিও বলেন সোজা পথে মানুষের মধ্য দিয়ে যাওয়ার জন্য। আম্মু তাই করলেন, গিয়ে ওঝাকে সব বললেন। প্রথমে তিনি আমাদের বাসায় আসার জন্য রাজি হচ্ছিলেন না। আম্মু আমার অবস্থার কথা বললেন, আজকে তিনি না গেলে বাঁচানো যাবে না আমাকে। অনেক বলার পরে তিনি রাজি হলেন। তিনি বললেন, আমাদের সামনের রুমটা জমজমের পানি ছিটিয়ে ভালোভাবে পাক পবিত্র করতে হবে। খালে ভাটা লাগা অবস্থায় এক গ্লাস পানি, একটা ধার ভাঙা বা হাল ভাঙা কাঁচি, ধূপ, এগুলো আগে থেকেই তৈরি রাখতে বলেছিলেন, কারণ তিনি আমাকে দেখে আবার আর একজনকে দেখতে যাবেন। আমার ছোট মামা তার বাইকে করে তাকে নিয়ে আসেন। বাড়িতে একজন পুরুষ মানুষের প্রয়োজন ছিল এই কাজের জন্য। রাত 9:30টার দিকে তিনি আমাদের বাসায় আসেন, আমাকে দেখেন, দেখে বলেন ভার তুলে দেখি, কিছু থাকলে বেরিয়ে আসবে, বাকি কাজটা পরে করা যাবে। সব কথা শেষে তিনি লগ্ন ধরলেন। তখন সময় রাত 10:00টার আশেপাশে। আমাকে পূর্ব দিকে মুখ করে বসালেন, তিনি বসলেন পশ্চিম দিক মুখ করে। আমাকে একটা জায়নামাজের ওপরে বসানো হয়েছিল। জায়নামাজ বিছানোর পূর্বে তিনি মাটিতে চক্র আর কি কি যেন লিখছিলেন আর একটা মন্ত্র পড়ছিলেন। আমি বসলাম। ওঝা বললেন, তোমার ভয় নেই, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি আসে আমি বেঁধে দেব। প্রথমে সাধারণ মন্ত্র দিয়ে শুরু করেন। তিনি বলেন, যখনই আমি ওকে দেখব সাথে সাথে ওঝাকে যেন জানাই। কিছুক্ষণ পরে ওঝা মন্ত্রের ক্ষমতা বাড়িয়ে দেন, গানের মতো কিছু একটা গেয়ে ডাকার চেষ্টা করেন। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে হয়ালি টানা বলা হয়। আমার ছোট মামাও যোগ দেন। ওঝা বলেন, জিনটা সবসময় যে রাস্তা দিয়ে আসে আজকেও একই রাস্তা দিয়ে আসবে, আমি যেন খেয়াল রাখি বিষয়টি। আমাকে সামনে বসিয়ে রুমের মধ্যে মা, মামি আর ছোট বোন, আরো দুজন বোনকে রাখা হয়। বিষয়টা সবাই লক্ষ্য করছিলেন। এক বোন বলল, ঘটনাটি সে ভিডিওতে ধারণ করতে পারবে কিনা। ওঝা বললেন, না, তাতে ওনার কষ্ট হবে। এই ভেবে আর ভিডিও করা হল না। আবার কার্যক্রম শুরু হল। ওঝা বললেন জানালার দিকে খেয়াল রাখতে। আবার মন্ত্র পড়া শুরু করলেন তিনি। আমি ভয়ে মগ্ন হয়ে পড়ি। আমি হঠাৎ জানালার দিকে তাকিয়ে দেখি সেই চিন্তাকে। ও জানালার বাইরে দাঁড়িয়ে একবার আমার দিকে, একবার ওঝার দিকে তাকাচ্ছে। জিনটার এমন ভয়ঙ্কর রূপ আমি আগে দেখিনি। আমি সাথে সাথে ওঝাকে বলি। সে বলে, তুমি ভয় পেও না, আমার সাথে দুইটা জিন আছে, তোমার কোনো ক্ষতি হবে না। আমি জানালার দিকে তাকিয়ে দেখি জিনটা নেই। পরক্ষণেই দেখি আমার পাশে দাঁড়ানো। আমি জিনটার শব্দ পাচ্ছিলাম। মনে হচ্ছিল কেউ একজন রাগে ক্ষোভে গর্জন করছে। হাঁচো এই কথা চিন্তা করলে আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। তারপর আবার ওঝা মন্ত্র পড়া শুরু করলেন অনেক জোরে জোরে। আমি চোখ বন্ধ করি, আবার খুলি, তাকিয়ে দেখি জিনটা আমার মতো করে আমার বাম পাশে বসে আছে। এবার জিনটাকে দেখি শান্ত হয়ে ওঝার দিকে তাকিয়ে আছে। জিনটা ওঝার গতিবিধি লক্ষ্য করছিল। আমি ওঝাকে বলার সাথে সাথে তিনি আমার গায়ে পড়া পানি ছিটিয়ে দেন এবং তিনি কাঁচি দিয়ে মাটিতে লেখালেখি শুরু করেন। কিছু একটা জপছেন আর বলছেন, চলে আয়, তাড়াতাড়ি আয়, নইলে কিন্তু মেরে ফেলব, ইত্যাদি। পরক্ষণে আমি দেখি জিনটা তার হাতের অস্ত্রটা আমার গায়ে ছোঁয়াল। আমি সাথে সাথে অচেতন হয়ে পড়ি। আমার এরপর আর কিছু মনে নেই। বাকি ঘটনা আমার পরিবার আর ওঝার কাছে শুনেছি। ওঝা বলেন, তুই ওর শরীরে এসেছিস, ওকে আর কষ্ট দিস না, নইলে তোকে মেরে ফেলব। জিনটা বলে, হ্যাঁ এসেছি, কে তুই, কেন আমাকে ডাকলি? এইভাবে নানান রকমের কথা চলতে থাকে। এক পর্যায়ে জিনটা বলে তারা চারজন এবং তারা চার ভাই। আসলে ওঝা তাদের বয়স জিজ্ঞেস করলে তারা বলে তাদের বয়স 400 বছর এবং তারা একটা গাছে থাকে। কি গাছ জানতে চান ওঝা? তখন তারা বলে গোল গোল যে পাতা সেই গাছটিতে। এই বলে জিনটি ছটফট করতে শুরু করে, যাওয়ার চেষ্টা করে। ওঝা আমার গায়ে পানির ছিটা দেয়, বলে কোথাও যাবি না, তুই দাঁড়া। ওঝা মাকে জিজ্ঞেস করে, রোগী কি কোনো গাছের নিচে বসে কিছু খেয়েছিল? মা বলল, কি জানি, ও তো সবসময় ছুটোছুটি করে, কিন্তু কিছুদিন আগে মাহফিলে গিয়েছিল, ওইখান থেকে কিছু আসলো কিনা। ওঝা জিনটাকে জিজ্ঞেস করল কিভাবে সে আসলো। তখন জিনটি জানায় যে সে একটা গাছে ওঠার সময় দেখে যে রাস্তায় বসে আমি খাচ্ছি এবং তাকে কোনোভাবে আমি সেই সময় বিরক্ত করে ফেলি, আর সে কারণেই সে আমাকে মেরে ফেলতে চায়। ওঝা বলেন, কোনোভাবেই সে এই কাজ করতে পারবে না। এরপরে জিন এবং ওঝার লম্বা কথোপকথন চলে। ওঝা বারবারই চেষ্টা করেন জিনটিকে রাজি করানোর জন্য, সে যেন চলে যায়। শেষে জিন এক প্যাকেট মোমবাতি, একটা গোলাপ জল, এক প্যাকেট আগরবাতি আর একটা কাফনের কাপড় চায়। কোথায় দিয়ে আসতে হবে ওঝা জানতে চান। তখন জিনটি বলে, ওই গাছের পাশে একটা রাস্তা আছে, ওইখানে রেখে আসতে হবে, রোগীকে সেখানে আনতে হবে না, দুপুর একটার পরে রেখে চলে আসতে হবে। তখন ওঝা জিজ্ঞেস করেন যে প্রমাণ কি যে তুই আর আসবি না? তখন জিনটি বলে, আমি যাওয়ার সময় একটা বাঁশের আগা ভেঙে দিয়ে চলে যাব। তারপর ওঝা আম্মাকে জিজ্ঞেস করেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন, নইলে আমি ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছিল, তাই দেখে আম্মা বলেন তার কোনো প্রশ্ন নেই, তাড়াতাড়ি যেন ছেড়ে চলে যায়। এরপর ওঝা চেষ্টা করেন জিনটিকে ছাড়ানোর জন্য এবং তিনি মন্ত্র পড়তে থাকেন। তিনি অনেকভাবে জিনটির কাছ থেকে প্রতিশ্রুতি নেন এবং জিনটি জানায় সে জানালা দিয়ে এসেছে এবং সেখান দিয়েই যাবে। তখন ওঝা বলেন, তা হবে না, তুই বাইরে দিয়ে যাবি, আমি রোগীকে নিয়ে যাচ্ছি, ওই জানালা দিয়ে যেতে পারবি না। এই বলে ওঝা আমার হাত ধরে তুলল। তখন আমার জ্ঞান ফিরল, আমার পুরো শরীর ব্যথায় বিষ হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল আমার মধ্যে কেউ একজন রয়েছে, শরীরটা অনেক ভার লাগছিল। ওঝা আমার হাত ধরে বাসার সামনের উঠোনে নামায় আর মন্ত্র পড়তে থাকে। হঠাৎ আমি অনুভব করি আমি মাটি থেকে একটু ওপরে উঠে গেছি, প্রায় চার আঙুল ওপরে। হঠাৎ একটা বাতাস চলে আসে এবং বাঁশঝাড়ের মধ্য দিয়ে সেই বাতাস চলে যায় আর একটা বাঁশের ডগা ভেঙে পড়ে। আমি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ি, হাঁটার মতো কোনো শক্তি ছিল না। ছোট মামা আমাকে ঘরে নিয়ে আসে, মা আমার হাত পা গরম করে দিচ্ছিল, পানি খাওয়াচ্ছিল, মা আমাকে বকা শুরু করে, মামা মাকে থামিয়ে দেয়। ওঝা বলেন, আমি একটা তাবিজ দিয়ে যাচ্ছি, ওকে এক মাস এটা পরিয়ে রাখবেন, এক মাস কোনো মাংস খাবে না, আর তিন মাসের জন্য ও ওই এলাকায় যেন না যায়। ওঝা এই বলে তাবিজটা আমাকে পরিয়ে চলে যান। মা আমাকে অনেক প্রশ্ন করতে থাকেন, কিন্তু আমি শুধু কান্না করতে থাকি। এরপরে আস্তে আস্তে আমি সুস্থ হয়ে উঠি। এর প্রায় এক মাস পরে আমি একদিন খালে গোসল করতে যাই। গোসল করা শেষ করে খাল থেকে উঠে দেখি আমার সেই তাবিজটা হারিয়ে গেছে। বিষয়টা আমি আম্মাকে জানাই, আম্মা সাথে সাথে ওঝাকে কল করেন। ওঝা মাকে জিজ্ঞেস করেন, আজকে কতদিন হয়েছে? মা বললেন, এক মাস একদিন। ওঝা বললেন, তাবিজ ভেসে গেছে পানিতে, এক মাস হয়ে যাওয়ায় ওটা একা একাই পড়ে গেছে, চিন্তা করার দরকার নেই। এরপরে আর কোনো দিন আমি জিনটাকে দেখিনি, কিন্তু এখনো চিন্তা করলে আমি ভয়ে কেঁপে উঠি, শরীরে কাঁটা দেয়। এই ছিল আমার বাস্তব জীবনের এক তিক্ত অভিজ্ঞতা। আশা করছি এটা শেয়ার করবেন সকলের সাথে। ভালো থাকবেন সবাই। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আর এই মুহূর্তে আমরা সরাসরি দ্বিতীয় ঘটনায় যেতে চাই। তবে তার আগে জানাই যে আমাদেরকে অনেকেই কমেন্ট করছেন, অনেকেই বিভিন্ন দেশের পতাকা, যারা যে দেশকে সমর্থন করছেন ওয়ার্ল্ড কাপে সেই দেশের সব পতাকা দিয়ে কমেন্ট করছেন। থ্যাংক ইউ সো মাচ। ব্রাজিলের পতাকা যেমন দেখতে পাচ্ছি, আর্জেন্টিনার পতাকাও আছে আমাদের সঙ্গে। যেমন হচ্ছে ফয়সাল শেয়ার করছেন ব্রাজিলের পতাকা, আবার হচ্ছে মিরাজ শেয়ার করছেন আর্জেন্টিনার পতাকা, এরকম চলছে আর কি। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এটি আমাদের আজকের এই এপিসোডের, ছোট্ট এপিসোডের শেষ ঘটনা। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি শান্ত পাটোয়ারি, বাড়ি চাঁদপুর জেলার বাবুরহাটের এক গ্রামে। বর্তমানে ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করি। আমি প্রতিদিন অফিসে কাজ করার সময় হেডফোনে আপনার ভূত এফএম শুনি। আপনার কণ্ঠে ঘটনা শুনতে অন্যরকম লাগে। আজ ছোট একটা ঘটনা শেয়ার করতে চাই, যেটা আমি নিজের চোখে দেখেছি। ঘটনাটা তখনকার যখন আমি ঢাকার গুলিস্তানের একটি মাদ্রাসায় নুরানি বিভাগে পড়তাম। আমাদের মাদ্রাসাটা ছিল মসজিদের ওপরে, তিনতলায় নুরানি বিভাগ আর চারতলায় হিফজ বিভাগ। একদিন রাতের ঘটনা, ইশার নামাজের জন্য হিফজ বিভাগের ছাত্ররা নিচে নামছিল। সবাই একসাথে গেলেও একজন ছাত্র, ধরুন তার নাম আবির, সবার শেষে নামছিল। তৃতীয় তলায় এসে হঠাৎ সে থেমে যায়। এরপর কি হয়েছে সেটা আর মনে নেই, তবুও সে সামহাও নিচে গিয়ে নামাজে দাঁড়ায়। নামাজ শেষ করে আবার সবার সাথে ওপরে ওঠে, কিন্তু সিঁড়িতে উঠতে গিয়েই হঠাৎ পা পিছলে পড়ে যায়। তখন তার অবস্থা অদ্ভুত, নিঃশ্বাস ভারী হয়ে আসছে, চোখে ভয় আর কান্না। ছাত্ররা ভয় পেয়ে যায়, কেউ ভাবে অসুস্থ হয়েছে, কেউ ভাবে অন্য কিছু। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হুজুরের কাছে। সেই সময় নুরানি বিভাগের হুজুর ছিলেন ছুটিতে, তাই হিফসো বিভাগের হুজুরই দেখাশোনা করছিলেন। হুজুর ছেলেটিকে একবার দেখেই বুঝে ফেলেন বিষয়টা স্বাভাবিক না। তিনি ছেলেটিকে সামনে বসালেন, দোয়া দরুদ পড়তে লাগলেন, তারপর কানে আঙুল দিয়ে চাপ দিলেন। আর তখনই ছেলেটা চিৎকার করে উঠল, তার কণ্ঠস্বর বদলে গেল। সে হুজুরকে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে লাগল, যা তার স্বাভাবিক আচরণের একদম বাইরে। পুরো পরিবেশ নিস্তব্ধ, সবাই ভয়ে জমে গেছে। হুজুর ধীরে ধীরে ঝাড়ফুঁক করতে লাগলেন। কিছুক্ষণ পর ছেলেটা শান্ত হয়ে যায়। মনে হল যেন কিছু একটা তাকে ছেড়ে চলে গেছে। সবাই ভেবেছিল ঘটনা এখানেই শেষ, কিন্তু আসল ঘটনার তখনও বাকি। রাত প্রায় তিনটা, তাহাজ্জুদের নামাজের জন্য ছাত্ররা ঘুম থেকে উঠেছে। অজু করতে গিয়ে একটু শব্দ হল, এই শব্দেই হুজুরের ঘুম ভেঙে যায়। তিনি অনুভব করলেন তার কানের পাশ দিয়ে ঠান্ডা একটা বাতাস বয়ে গেল, কিছু একটা যেন খুব কাছে ছিল। তিনি দৌড়ে বাইরে এসে ছাত্রদের বললেন, আজ তোদের কারণে আমি বেঁচে গেলাম, তোরা যদি শব্দ না করতি আমার ঘুম ভাঙত না, আর তাহলে হয়তো ওই চিন আমাকে আঘাত করত। এরপর পুরো মাদ্রাসায় একটা ভয়ের পরিবেশ ছড়িয়ে পড়ে। আজও সেই রাতের কথা মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। পাঠিয়েছেন মোহাম্মদ শান্ত পাটোয়ারি, চাঁদপুর বাবুরহাট। বর্তমানে তিনি কর্মরত অবস্থায় আছেন আই এডুকেশন মণিপুরি পাড়া তেজগাঁও ঢাকা। আপনাকে ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। যারা ঘটনা শুনলেন তাদেরকেও ধন্যবাদ সময় নিয়ে ঘটনাটি শোনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। আমিও ভালো আছি আর ভালো দলে আছি। তো আজকে এই ছিল আমাদের সব আয়োজন। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করেছেন আপনারা, ভালো লেগেছে। আপনাদের কমেন্ট সেকশনের কমেন্টগুলো থাকলো ডেফিনেটলি, মানে আই উইল চেক দেম আউট। আর সেই সাথে আপনারা যারা ঘটনা পাঠাতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot@gmail.com, একই সাথে russell@bhoot.com.bd, এখানে আপনি ইমেল পাঠিয়ে দিতে পারেন। আমরা আজকের মতো বিদায় নিব, ফিরে আসব আবারও আগামী মঙ্গলবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং bhoot.com এর সাথে থাকুন। মনে রাখবেন আমরা এখন 2 মিলিয়নের এক বিরাট পরিবার। সাথে থাকুন, আল্লাহ হাফেজ।